আজকে আমরা ফুটবল নিয়ে কথা বলবো, বিশ্বকাপ ফুটবল নিয়েও যেমন কথা বলবো, তেমনি কথা বলবো বাংলাদেশের ফুটবল নিয়েও। আজকে এই অনুষ্ঠানে আমার সাথে যোগ দিয়েছেন চারজন অতিথি। ঢাকা থেকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং সাবেক কোচ বাংলাদেশ জাতীয় দলের সাইফুল বারী টিটু। এছাড়াও আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় মোস্তফা হোসাইন মুকুল, যিনি 70-এর দশকের শেষ দিকে এবং 80-এর দশকের শুরুর দিকে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। রয়েছেন ঢাকা থেকে ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার এবং রয়েছেন সদরুল কিশোর ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র থেকে, তিনিও একজন ফুটবল প্রেমিক এবং একজন ফুটবল খেলোয়াড়, শৌখিন ফুটবল খেলোয়াড়। সদরুল কিশোর, আপনি শুনতে পাচ্ছেন?
জি শুনতে পাচ্ছি, ধন্যবাদ আমাদের সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য।
চমৎকার, আমরা একটু তাহলে আলোচনা শুরু করি। যেরকম বলছিলাম যে বিশ্বকাপ ফুটবল এগিয়ে আসছে, আগামী বছর মাঝামাঝি সময়ে বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাচ্ছে, বাছাই পর্বের খেলা, সেখানে 32টি দলের মধ্যে বেশিরভাগ দল এখন মোটামুটি নির্বাচিত হয়ে গেছে, 26-27টি দল এখন কনফার্মড। ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা, এশিয়া, নর্থ সেন্ট্রাল ক্যারিবিয়ান আমেরিকা, এসব অঞ্চল থেকে অনেকগুলো দল কিন্তু এখন আমরা নিশ্চিতভাবে জানি যারা রাশিয়াতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে। রাশিয়া তো আছেই, এছাড়াও রয়েছে বেলজিয়াম, ইংল্যান্ড, জার্মানি, স্পেন, পোল্যান্ড, সার্বিয়া, আইসল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া। ইউরোপ থেকেই 12টি দল নিশ্চিত যারা বিশ্বকাপে খেলবে। আফ্রিকা থেকে নাইজেরিয়া, মিশর, সেনেগাল, মরক্কো, তিউনিজিয়া, এই দলগুলো নিশ্চিত হয়ে গেছে। সাউথ আমেরিকা, ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া, এই 4টি দল নিশ্চিত। এশিয়া থেকে ইরান, জাপান, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়া। নর্থ সেন্ট্রাল ক্যারিবিয়ান আমেরিকা থেকে মেক্সিকো, কোস্টারিকা এবং প্যানামা, এই দলগুলো আছে। তো আমি প্রথমেই শ্রদ্ধেয় মুকুল ভাই আপনার কাছে আসতে চাই। আপনি দীর্ঘদিন ধরে ফুটবল খেলা খেলেছেন এবং দেখছেন। আগামী বিশ্বকাপ গত বিশ্বকাপের থেকে বা গত কয়েকটি বিশ্বকাপ থেকে কি নতুন কিছু দেবে বলে আপনি মনে করেন?
ধন্যবাদ আসান ভাই। আসলে বিশ্বকাপ রাশিয়াতে হওয়াতে সবগুলি একটু সতর্ক, একটু টেম্পারেচারের ব্যাপার, আমার মনে হয় এই সময় ওখানে টেম্পারেচার অনেক লো থাকবে। আর সাউথ আমেরিকানরা, ওদের জন্য ওইটা একটু সমস্যা হতে পারে, বাট ইট আই ডোন্ট থিঙ্ক সো ইট উইল বি বিগ ডিফারেন্স। বাট এমন কোন দল এখনো দেখছি না যারা কোনো আপসেট করতে পারে। দুই একটা রেজাল্ট হয়তো এদিক সেদিক হতে পারে, ল্যাটিন আমেরিকার দুই একটা দেশ যেমন মেক্সিকো বা ইকুয়েডর, ওরা মাঝে মাঝে খুব ভালো খেলে। বাট আমি, আমার মনে হয় জার্মানি, আমি জার্মানিকে অনেক এগিয়ে রাখবো। ওরা অ্যাকচুয়ালি যেটা আপনাকে আলোচনায় বলেছিলাম যে জার্মানি, স্পেন, ওরা এখন ল্যাটিন অ্যান্ড টোটাল ফুটবল, যেটা আমার মনে হয় সাইফুল বোধহয় আরো ভালো বুঝবে, আমার মনে হয় ওই সংমিশ্রণে ওরা ম্যাজিকের মতো ফুটবল খেলে। তো আমার মনে হয় না এটা কোনো ইয়ে হবে, খুব একটা ডিফারেন্স হবে। বাট রাশিয়া যেহেতু হোম গ্রাউন্ড, ওরা মনে হয় একটু ভালো করতে পারে।
ধন্যবাদ সাইফুল বারী টিটু, আপনার কাছে আসতে চাই। আপনি বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবেও ছিলেন এবং বাংলাদেশের ফুটবল নিয়ে একটু দৃষ্টি দিতে চাই। বাংলাদেশের ফুটবল এখন কোন জায়গায় আছে?
ধন্যবাদ। আসলে মানে আমাদের র্যাঙ্কিং দেখলে বোঝা যায় আসলে আমরা কোথায় আছি। আর জিনিসটা হচ্ছে যে আমাদের বড় সমস্যা যেটা, সেটা আমি মনে করি যে স্ট্রাকচারাল সমস্যা, এবং যেটাকে আমরা বলি রোড ম্যাপ, একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ এতদিন আমরা পাইনি। আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের যে সুনির্দিষ্ট করা, যে আমাদের প্রত্যেকটা টিমের সাথে একটা একাডেমি বেস থাকবে, কারণ এখানে মুকুল ভাই আছেন, আমরা যারা আগে ফুটবল প্লেয়ার ছিলাম তখন কিন্তু আমাদের এত জনপ্রিয় খেলা ছিল যে আমাদের আলাদাভাবে মানে নিজেরাই ট্রেনিং করতাম আমরা নিজেদেরকে শানিত করার জন্য। কারণ আমি মনে করি যে কোনো ফুটবলারের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যাবিলিটিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে হাউ ইউ আর কমফোর্টেবল উইথ দ্য বল। সো অ্যাকচুয়ালি আমাদের এখনকার এই ধরনের প্লেয়ারের সংখ্যা কমে যাচ্ছে, কারণ হচ্ছে যে তারা ট্রেনিং টাইমটা ইন্ডিভিজুয়ালি দিচ্ছে না। এই জন্য আমাদের দরকার যে স্ট্রাকচার্ড ওয়েতে একাডেমি তৈরি করা, যেখানে স্ট্রাকচার্ড ওয়েতে আপনার ফুটবল শেখানো হবে, এবং এটার সাথে পাশাপাশি চলে আসবে অ্যাকচুয়ালি কোচ এডুকেশন। আমরা কোচ এডুকেশনের দিকে অনেক পিছিয়ে আছি আমি মনে করি, কারণ হচ্ছে যে আপনাকে একদম সঠিক সময়ে যদি, যেটা গোল্ডেন লার্নিং এজ প্লেয়ারদের যদি আমরা ধরি 10-12, ওই সময়টা যদি আমরা আপনার ট্যাকটিক্যালি হোক, গেম প্ল্যান হোক বা ইন্ডিভিজুয়ালি হোক, এই জিনিসগুলি যদি আমরা ঠিক মতো না শেখাতে পারি, ওই দিকটায় আমরা খুব পিছিয়ে আছি, যার জন্য এনাফ কোয়ালিটি প্লেয়ার্স প্রোডিউস হচ্ছে না, এটা একটা কারণ আমার মনে হচ্ছে আর কি।
এই যে আপনি বলছেন যে পিছিয়ে আছে বাংলাদেশ, কিন্তু তাহলে এগুলো উত্তরণের উপায়টি কি, কিভাবে আমরা এই বাধাগুলো ওভারকাম করতে পারি?
এটা যে ওই যে বললাম যেটা হচ্ছে যে আপনার জার্মানি 2006 যখন ওয়ার্ল্ড কাপে হেরে যায় সেমিফাইনালে, তখনই তারা যে প্ল্যানটা নেয় সেটা হচ্ছে যে আপনার ব্যাপকভাবে হাই পারফরমেন্স সেন্টার পুরো জার্মানিতে গড়ে তুলে, প্লাস হচ্ছে যে প্রচুর কোয়ালিফাইড কোচ প্রডিউস করে তারা। তো আমাদের ওই যে জিনিসটা যেটা করতে হবে, যে আমরা শুধু ক্লাব বেস ফুটবল যেটা হয় আমাদের, তারা কিন্তু আপনার গ্রাসরুট কিংবা একাডেমি লেভেলে যে রিজার্ভ টিম থাকে, আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 21 বা 22, ওই ধরনের টিম কিন্তু কেউ মেনটেন করি না আমরা। আমরা শুধু একটা টিম নিয়ে পুরো সিজন শেষ করতে চাই। যখন আমরা ন্যাশনাল টিমের প্লেয়ার খুঁজতে যাই, তখন আসলে পাওয়া সম্ভব হয়ে ওঠে না আমাদের জন্য। তো অন্যান্য দেশে দেখেন আপনার প্রত্যেকটা ক্লাবে কিন্তু আপনার একাডেমি বেসড আপনার প্লেয়ার প্রডিউস হচ্ছে, যেটা হচ্ছে আমাদের এখনকার সবচেয়ে বড় সমস্যার ব্যাপারটাই হচ্ছে যে আমরা উই ডোন্ট হ্যাভ গুড কোয়ালিটি প্লেয়ার্স, এনাফ কোয়ালিটি প্লেয়ার্স, যার জন্য অল্প কিছু প্লেয়ার নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, যেখানে আপনার কম্পিটিটিভনেসটা যদি না থাকে তাহলে স্ট্যান্ডার্ডটা পাওয়াটা মুশকিল হয়ে যায়। তো আমরা মনে হয় যে ক্লাব বেস আমাদের যে প্রকল্প হাতে নেওয়া, প্লাস হচ্ছে ফেডারেশন একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দেখাবে, যেই জিনিসগুলো আমাদের এবং আপনার পাশাপাশি বলবো কোচ এডুকেশন নিয়ে অনেক কাজ করা বাকি, কারণ আমাদের দেশেও খুব হাতে ওনা অল্প সংখ্যক কোচ কোচ আছেন যারা নাকি একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করেন। সো এই স্ট্যান্ডার্ডটা যেভাবে আপনার ধরেন আরো অনেক কোচ যদি চলে আসে তাহলে স্ট্যান্ডার্ডটা সার্টেনলি উইল গো আপ। সো ওই জিনিসগুলোতে আমি মনে করি জোর দেওয়া খুব জরুরি।
দিলু খন্দকার, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রীড়া জগৎ দেখছেন এবং ভাবছেন, আপনি এই ব্যাপারে সাইফুল বারী টিটুর সাথে কিছু যোগ করতে চান?
ঠিক তাই, সাইফুল বারী টিটু যে কথাটা বলছিলেন, কারণ টিটু মুকুল ভাইরা যখন খেলেছেন তখন বাংলাদেশে ফুটবল ছিল নাম্বার ওয়ান রেট, এবং তখন হাজার হাজার লোক হুমড়িখের পদ্ধর থাকে স্টেডিয়ামে খেলা দেখার জন্য। আর এখন ছবিটা ঠিক উল্টো, এখন ক্রিকেটে দেশের নাম্বার ওয়ান রেট, ফুটবলটা পেছনের সারিতে চলে গেছে। কিন্তু যে কথাটা বলেছে, সারা দুনিয়াতে উন্নত ফুটবল দুনিয়ায় ক্লাব বেসড ফুটবল, ক্লাবগুলির অবকাঠামো পরিকাঠামোটা এত স্ট্রং যে তাদের ফিনান্সিয়াল অ্যাবিলিটি, একাডেমি, তাদের স্টেডিয়াম, তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস, প্র্যাকটিস গ্রাউন্ড, অ্যাকোমোডেশন সবগুলি ছবির মতো। কারণ আমি প্রায় 5টি বিশ্বকাপে গিয়েছি, বিভিন্ন ক্লাবের মাঠেই কিন্তু ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলি হয়, যেমন মিউনিখে ওয়ার্ল্ড কাপ ওপেনিং হয়েছিল বায়ার্ন মিউনিখের নতুন স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামের ফ্যাসিলিটি দেখে মনে হয়েছে আমরা শুধু শুধু ফুটবল খেলি। যেমন সাউথ আফ্রিকার সকার সিটি দেখে মনে হয়েছিল যে ওটা মানে বায়ার্ন মিউনিখের ওই স্টেডিয়ামের থেকে আরো আধুনিক। এই ফ্যাসিলিটিস গুলি কিন্তু আমাদের দেশে নেই। আমাদের দেশে মামাদা ডাবহনি একটা সময় কোটি কোটি সমর্থক ছিল, যে সমর্থক এই বার্সেলোনা বা রিয়েল মাদ্রিদেরও নেই, বাট সেটা ছিল কিন্তু ঢাকার আবাহনী মোহামেডানের। বাট আমাদের সাংগঠনিক অ্যাবিলিটিটা, তারা দূরদর্শিতাটার এত অভাব ছিল যে মোহামেডান আবাহনী আজও কিন্তু স্বয়ংসম্পূর্ণ ক্লাব হিসেবে গড়ে ওঠেনি। যেটা কিন্তু বারবার বলছিল যে একাডেমি খেলোয়াড় তৈরির কোনো প্রসেক্টই আমাদের ক্লাবগুলি নেই, অথচ সারা দুনিয়ার ফুটবলে কিন্তু এটাই হলো মূল অস্ত্র। বার্সেলোনা তার একাডেমি যত সত্তা সমৃদ্ধ, আয়াক্স আমস্টারডামের একাডেমি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যান সিটি, আমি অনেকগুলি একাডেমি দেখেছি এবং তাদের যে প্লেয়ারদের তৈরি করার যে প্রক্রিয়াটা ইভেন বায়ার্ন মিউনিখেও দেখেছি, সেটার সাথে আমরা কল্পনাই করতে পারিনি। সেটা মনে হয় আমাদের কাছে স্বপ্নের জগৎ। আমাদের ক্লাবগুলি কখনো এভাবে চিন্তা করেনি। তারা মনে করেছে ঢাকা লিগ চ্যাম্পিয়ন হবে, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হবে, তারপর যারা বাহবা দিবে অর্গানাইজাররা তাতেই তৃপ্ত। অর্গানাইজাররা কিন্তু 10-15 বছর পরের দিকটা দেখেনি। যেমন আমাদের ফুটবলে ভালো কোনো রোড ম্যাপ নেই। এখন ঢাকায় একটা প্রফেশনাল ফুটবল লিগ যেটা হয়, 12টা দল খেলে। কিছু আজকেই তার দল চিরাঙ্গা বন জিতেছিল, বাট হাতে কোনো কয়েকটা দর্শক কিন্তু ফুটবল মাঠে গিয়ে এবং লোকাল প্লেয়ার এবং ফরেন প্লেয়ার যারা খেলছে তারা অতি সাধারণ মানের। কারণ টিটু যখন খেলেছে তখনও কিন্তু অনেক উঁচু দরের ফরেনাররা ঢাকায় ফুটবল খেলেছে, অনেক স্কিলফুল প্লেয়াররা ঢাকায় লোকাল প্লেয়াররা খেলেছে। এখন কিন্তু সেটা দেখা যায় না। যেমন আপনি খানিকক্ষণ আগে সাব্বিরের নাম বলেছিলেন, মনি মুন্নার নাম বলেছিলেন, মনি মুন্না সাব্বিরের খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক স্টেডিয়ামে জমা হতো। এখন কিন্তু তেমন একজনও ফুটবলার নেই। আমাদের ফুটবল যে প্রডিউস হবে আগামী প্রজন্ম, পাইপলাইন যে সমৃদ্ধ হবে তার কোনো ব্যবস্থাটা আমাদের নেই। আরেকটা বড় অসুবিধা আমাদের ফুটবলে ফিনান্সিয়াল প্রবলেমটা খুব বড় বেশি, যেটা ফুটবল ফেডারেশনের নিজের রয়েছে, ক্লাবগুলো রয়েছে। ক্লাবগুলি তাদের ডোনারদের চাঁদার উপরে একটা ক্লাব চলে। আর ঢাকার ক্লাবগুলি বিশেষ করে মোহামেডানা মনি, তারা শুধু ফুটবল খেলে না, তারা ক্রিকেট খেলে, হকি খেলে, দাবা খেলে, বিভিন্ন খেলা খেলে। তার মানে তারা প্রতিটা খেলাতেই মোহামেডানা মনিকে চ্যাম্পিয়ন হতে হবে। তার মানে একটা বিরাট ব্যয়ের ব্যাপার এবং এই ব্যয়গুলি কাছে ডোনেশনদের, শুভানুধায়ীদের ডোনেশনের চাঁদার উপরে তাদের চলে। কোনো ক্লাবেরই কিন্তু নিজস্ব কোনো অবকাঠামো বা ফিনান্সিয়াল দিক নেই। এখানেই কিন্তু বাংলাদেশের ফুটবলটা পিছিয়ে পড়ছে।
ধন্যবাদ দিলু ভাই। আমার মনে হয় যে আমাদের অতিথিদের মধ্যে কোনো একজন রাস্তায় আছেন, যেই জন্য প্রচুর রাস্তার শব্দ আসছে। সাইফুল ভাই, আপনি কি রাস্তায়? আচ্ছা, তাহলে খুব ভালো হয়। আমরা আপনাকে তাহলে আবার কিছুক্ষণ পরে কল করি। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ সাইফুল ভাই। আচ্ছা, তো আমরা এবার কথা বলতে চাই সদরুল কিশোর আপনার সাথে। সদরুল কিশোর, আপনি বহু বছর ধরে ফুটবল খেলছেন, বর্তমানে ক্যালিফোর্নিয়াতে আছেন অনেক বছর ধরে, এবং ক্যালিফোর্নিয়াতেও আপনি ফুটবল খেলেন। আপনি ফুটবলকে এতটাই ভালোবাসেন যে আপনি ঘুমে জাগরণে আপনি ফুটবল দেখেন। এই যে আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের ফুটবল নিয়ে, কিশোর ভাই আপনি কি ভাবছেন?
ধন্যবাদ আসাম। আমি যা ফুটবলকে নিয়ে যা বলতে চাচ্ছিলাম তার একদম পুরোটুকুই শ্রদ্ধেয় টিটু ভাই আর আমাদের শ্রদ্ধেয় দিলু ভাই সবই বলে ফেলেছিল। তো আমি যেটা মনে করি যে ওনারা 100% একদম ঠিক কথাই বললেন। এতক্ষণ যা বললেন, আমাদের দেশে যেটা যা হচ্ছে না এখন, যেটা আগে হতো, যে আমাদের সময় আমরা যেটা দেখতাম, এখনকার সময় ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক হচ্ছে না, মানে কোন ধরনের ফ্রেমওয়ার্ক নাই। যেটা আমি মনে করি আমাদের সময় সেই under 10 under 15, তারপর আপনার পায়োনিয়ার ফুটবল হতো, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, সেকেন্ড ডিভিশন লিগ গুলো এত জমজমা ছিল যে তখন এই সমস্ত টুর্নামেন্ট গুলার কারণে অনেক অনেক এই টিটু ভাই দিলু ভাই যা বললেন, অনেক কোয়ালিটি প্লেয়ার উঠে আসতো, যেটা এখন আর হচ্ছে না। কোয়ালিটি প্লেয়ার একেবারেই খুঁজে পাওয়া যাচ্ছে না, যার জন্য স্টেডিয়ামগুলো ফাঁকা। যা আগে 50-60 হাজার দর্শকের স্টেডিয়ামে 80-90 হাজার দর্শক হয়ে যেত, তার কারণ ছিল যে ওই 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 ধরনের মানে সাংঘাতিক রকমের কোয়ালিটি প্লেয়ার ছিলেন, সালাউদ্দিন ভাই, মুন্না ভাই, শান্তু ভাই, এনায়েত ভাই, এমনকি টিটু ভাই, সাব্বির ভাই, ওনাদের সময়ে ওনাদের খেলা দেখার জন্য আমরা সারা রাত না ঘুমিয়ে পরের দিন আমরা রেডি হয়ে থাকতাম। তো আমার মনে হয় যে আমাদের সাংগঠনিক দুর্বলতাতেই আমাদের ফুটবলকে ঠিকমতো আগাচ্ছে না।
ধন্যবাদ কিশোর ভাই। মুকুল ভাই আপনার কাছে ফেরত আসি, বাংলাদেশের ফুটবল নিয়ে আপনি কি ভাবেন?
অ্যাকচুয়ালি আমি কি বলি যে দিলু ভাই আছেন লাইনে, ছোট ভাই টিটু, টিটুর উপরে আমাদের অনেকটা ভরসা আমরা করি বা করতাম এক সময়, এখনো হতাশ হয়নি। বাট আই উইল এগ্রি ওনারা যে কথাটা বলতে পারেননি আমি একটু সাহস করে বলি, যেমন আমি মাইসেলফ আমরা 74-75 আমার মনে হয় অ্যাটলিস্ট 40-50 জন ফুটবলার একসাথে আমরা চলে এসেছিলাম ঢাকা স্টেডিয়ামে। এটা স্ট্রাকচারাল ইয়ের জন্য আমরা ইন্টার স্কুল খেলে ইন্টার বোর্ড খেলতাম, তো ওখানে বিভিন্ন বোর্ডে যেমন রাজশাহীতে জাফর ভাই, কুমিল্লাতে আমান ভাই, নূর হোসেন স্যার ঢাকাতে, ওনারা বাছাই করতেন প্লেয়ার, প্লেয়ারদেরকে বিভিন্ন ক্লাবে প্রোডিউস করতেন ইন্টার স্কুল, ইন্টার কলেজ, ইন্টার ইউনিভার্সিটি। আমি আমার ধাপটা ছিল ওটা, ওইভাবে প্লেয়ার প্রোডিউস হতো। এখন অনেকটা সেই স্ট্রাকচারটা ভেঙে গেছে, যেটা আমাদের অনেক ভরসা ছিল। আমরা সালাউদ্দিন ভাই আমাদের স্বপ্নের ফুটবলার, বাট আমি বলবো উনি আমাকে পার্টিকুলারলি এবং আমাদের অনেককে হতাশ করেছেন, যেটা উনি ইচ্ছা করলে পারতেন। আমি একটা দিক স্বীকার করি না যে ফুটবল ফেডারেশনের, আপনি যদি ফুটবল ফেডারেশনে যান মনে হয় না যে কোনো অর্থনৈতিক সমস্যা আছে বলে মনে হয় না। সেই পয়সাগুলি যদি স্ট্রাকচারাল ফুটবলে ব্যয় করা যেত, ইন্টার স্কুল, ইন্টার কলেজ ফুটবলে, পায়োনিয়ার ফুটবলে, যে কথাটা একটু আগে ছোট ভাই কিশোর বললো, তাহলে ফুটবলের অনেক উন্নতি হতো। এমনকি বছর দুই আগে আন্ডার-15 যেই ছেলেগুলি খেলে আসলো, এই ছেলেগুলিকে যদি আরো কয়েকটা ছেলেকে বাছাই করে 30-40টা ছেলেকে যদি দীর্ঘমেয়াদী অ্যাটলিস্ট 5 বছরের একটা ট্রেনিং দেওয়া যেত, বাংলাদেশ ফুটবল কিছুটা হলে এগিয়ে যেত। অর্থনৈতিক সমস্যাটা বাংলাদেশে এই মুহূর্তে আমার মনে হয় না কোনো প্রবল, বাট স্ট্রাকচারাল সমস্যাটা হলো মেইন। এর উদ্যোক্তা যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তারা বেশ জ্ঞানী এবং গুণী, এবং তারা জানেন কি করতে হবে, কেন করতে পারছেন না, কেন করছেন না সেটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, বা এটা করা সম্ভব। আমরা হতাশ হলে হবে না, বাট আমি হতাশ আর কি। ফুটবল আমরা যাই, যোগাযোগ রাখি, দেখি, এখনো দেশে গেলে ফুটবল দুঃখ লাগে, কান্না লাগে, এক চুপিসারে এক স্টেডিয়ামের এক কর্নারে বসে হয়তো খেলা দেখি, কিন্তু এটা উন্নতি করা সম্ভব। আমরা হতাশ হলে চলবে না, উন্নতি সম্ভব যদি একটু উদ্যোগ নেয়। ইভেন কি এখনো যদি সালাউদ্দিন ভাই, আমি বলবো না উনি সরে যাক, বা উনি ওনারা যদি একটা উদ্যোগ নেন দীর্ঘমেয়াদী, যে আমি কালকেই একটা রেজাল্ট পাবো না, আমি যদি 10-15 বছর পরে একটা রেজাল্ট পেতে পারি, তাহলে এখন থেকে আমাকে রেডি হতে হবে। ফুটবলকে বাংলাদেশের আপনি এখন দেখেন আন্ডার-15 আন্ডার-17 এরা সবসময় ভালো খেলে, কিন্তু একটু পরেই এরা ঝরে যায়, এদেরকে আমরা ধরে রাখতে পারতেছি না, এরা খুব সহজে এদেরকে ধরে রাখা যায়। কিন্তু আমি মনে করি যে দিলু ভাইরা যদি ওনাদের কলমের একটু ইয়ে করেন, টিটুদের মতো কোচদেরকে বা আরো যারা দুই একজন আছে, বা আমরা ভালো একজন কোচ, বাংলাদেশের আরেকটা দুঃখজনক ব্যাপার হলো যে আপনি কি কোচ আনেন পছন্দ সই, বাংলাদেশের মানে উপযোগী কোনো কোচ আমরা আনতে পারছি না, পারতে চেষ্টা করলেই পারা যায়, কারণ ফিফা সবসময় বাংলাদেশের প্রতি একটি সহানুভূতি।
বাংলাদেশের উপযোগী কোচ আপনি বলছেন, তো অতীতে যারা এসেছেন তারা ঠিক কোন ব্যাপারে বুঝতে পারেননি বাংলাদেশের জন্য উপযোগী কি হবে, একটু যদি ব্যাখ্যা করেন।
আমি সরি আসান ভাই, ঠিক আপনি যদি ঢাকার যারা ক্লাবে খেলছেন এরা সব মধ্যবয়সী, আপনি 25+, এদেরকে আপনি যদি 3-4 বছর ট্রেনিং দেন, এরা তাদের ফুটবলের শেষ সময়ে এসে উপস্থিত হয়। কিন্তু আপনি আপনাকে করতে হবে 14-15 মানে গ্রুপ ওয়াইজ, আপনি ক্রিকেটের স্ট্রাকচারটা দেখেন হাউ দিস প্লেয়ার পাইপলাইনে, আমাদের ক্রিকেটে কত প্লেয়ার, কোনো গ্যাপ হচ্ছে না, ফুটবলে 13-15-17-19 এটা কিন্তু ইজিলি আপনাকে গ্রুপ করা যায়। আপনি 13-কে যেই ট্রেনিংটা দিবেন, 25 বছরের ওই ছেলেটাকে ট্রেনিং তো সেম ট্রেনিং না, তো আমাদের ওই কোচ তো আসা শুধু আমাদের ন্যাশনাল টিমকে তো ট্রেনিং নিচ্ছে, একটা টুর্নামেন্টে খারাপ হলো ওই কোচটা চলে যাচ্ছে, আবার আরেকজন কোচ আছে, তো এক একটা কোচের স্ট্র্যাটেজি, একটা কোচের প্র্যাকটিস এক এক রকম, তো এটা মিক্সড হয়ে যাচ্ছে। আমরা যদি 13-15 একটা ট্রেনিং, 15-17 একটা ট্রেনিং, 17-19 একটা ট্রেনিং, 19-এর পরে সারা ক্লাব ফুটবলে খেলবে এবং ন্যাশনাল জাতিকে রিপ্রেজেন্ট করবে, তখন মনে হয় আমার মনে হয় কিছুটা চেঞ্জ হতে পারে।
চমৎকার দিলু ভাই, মুকুল ভাই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন ব্যাপারটি, যেটি বিদেশের ফুটবলে তো তাই হচ্ছে, এই 18-19 গিয়ে তারা জাতীয় দলে খেলার মতো জায়গায় আসছে, তার আগে ধাপে ধাপে তারা এগোচ্ছে। তো দিলু ভাই আপনি এই সম্পর্কে কি বলবেন?
মুকুল ভাই যেটা বললেন সেটা বইয়ের কথা, কারণ মুকুল ভাই যখন খেলেছেন, মুকুল ভাই যেটা বললেন ইন্টার স্কুল, ইন্টার কলেজ, ইন্টার ইউনিভার্সিটি, ইন্টার বোর্ড, জেলা ফুটবল, এগুলি নিয়মিত হলো হতো, এখন হয় না, এটা খুবই সত্যি কথা। কিন্তু আমার কথাটা অন্য জায়গাটায়, আমাদের কনসেপ্টটাই ভুল ছিল, আমি ভুল ছিল এই জন্য বলছি যে আমরা যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখন আমরা মোহামেডান আবাহনীর জয়যাত্রা দেখে মনে করতাম এটাই মনে হয় ফুটবল, এটাই মনে হয় ফুটবলের শেষ ধাপটা। কিন্তু আমরা যখন ওয়ার্ল্ড কাপ ফুটবল করতে আমেরিকায় প্রথম গিয়েছিলাম 94, তারপরে যখন 98 ফ্রান্সে গিয়েছিলাম তখন যে দেখলাম ফুটবলটা অন্য দুনিয়া, আমেরিকাতে ফুটবলটা একরকম, ফ্রান্সে ফুটবলটা অন্যরকম। আবার 2006 যখন জার্মানি গিয়েছি তখন মনে হলো ফুটবলটাই জীবন। আবার 2010 যখন সাউথ আফ্রিকায় গিয়েছি তখন মনে হয়েছে যে না, ইউরোপের থেকে আফ্রিকার ফুটবলটা অনেকটা পিছনে। আবার 2014 যখন ব্রাজিলে গিয়েছিলাম তখন মনে হয়েছে যে ব্রাজিলে মনে হয় প্রতিটা বাড়িতেই ফুটবল প্রতিভার জন্ম নেয়। তো বোধ কথা আমাদের দেশে আমি সাথে একমত, কিন্তু কারণ মুকুল ভাই চাঁদপুর থেকে এসে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন, নিজের যোগ্যতা ডেফিনেটলি, এবং মুকুল ভাইদের সময় অনেকগুলো জাত প্লেয়ার যারা সবাই বন ট্যালেন্টের একসাথে এসেছিলেন, যার জন্য ফুটবলটা এইভাবে ফ্লারিশ করেছিল। এবং মুকুল ভাইয়ের পরে যখন এই দেশে পায়োনিয়র ফুটবল শুরু হয়েছিল, সেদিন আমিও ঢাকা স্টেডিয়ামে ছিলাম, ফিফা প্রেসিডেন্ট জোয়াও হ্যাভেলান ছিলেন ওই পায়োনিয়র ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে, সেটা 81-82 সময়। এবং উনি একটা কথা বলেছিলেন ডায়াসে, কারণ ওখানে প্রায় 100 দল ছিল, ঢাকা স্টেডিয়াম ভরা ছিল জুনিয়র ফুটবলারদের পদচারণায় মুখর, তিনি দেখে বলেছিলেন যে দেশের পাইপলাইনে এত প্লেয়ার আছে সেই দেশের ফুটবল কেন ওয়ার্ল্ড কাপ খেলবে না বা উঁচু লেভেলে যাবে না, এটা উনি বিশ্বাসই করতে পারেন না। উনি বলেছিলেন অর্গানাইজারদের একটা দিক, সুন্দর দিক নির্দেশনা ঠিক করতে হবে, তাহলেই এই দেশে ফুটবলটা ধাপে ধাপে এগোবে। আমি কিন্তু মুকুল ভাইয়ের সাথে একমত, কিন্তু কথাটা হলো কি, সারা দুনিয়াতে ফুটবলার পাইপলাইনটা তৈরি করে ক্লাবগুলো, বিখ্যাত ক্লাবগুলো তাদের একাডেমিতে এই 10-12, 14-16 নার্সিং করে, নার্সিং করতে করতে ওরা ধাপে ধাপে উপরের দিকে উঠে আসে। কারণ আজকেই ঢাকায় মাঠে ফুটবল খেলেছে ইংল্যান্ডের বিখ্যাত প্লেয়ার শেরিংহামের ছেলে, সে ইংল্যান্ডের একটা 3rd Division ফুটবলে খেলে, সে আজকে ঢাকায় পেশাদার ফুটবলে খেলেছে প্রথমবারের মতো। তো তার যে ইংলিশ যে ফুটবলার 22 জনের মধ্যে তার খেলার ধরনটা একদমই আলাদা, এটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। গতবার লিটাক একটা প্লেয়ার খেলেছিল মিডফিল্ডে আবাহনীতে ইংল্যান্ডে, সে আর্সেনালে ছিল, আর্সেনালে খেলেছে, ইংলিশ লিগে খেলে, তার খেলা দেখে মনে হচ্ছে সে 22 জনের মধ্যে ডিফারেন্ট প্লেয়ার। এর আগেও এরকম একটা প্লেয়ার ছিল রাশিয়ার থেকে, সার্জি জুকব, ঝুকবের খেলা দেখে মনে হয়েছে মানে ওয়ার্ল্ড কাপ স্ট্যান্ডার্ডে, কারণ ঝুকবকে পরে আর আবাহনী আনতে পারেনি কারণ সে ইউরোপের অন্য দেশে চলে গিয়েছিল। তো এই যে কিছু প্লেয়ার যারা ফরেন প্লেয়ার আসছে তারা কিন্তু অসাধারণ প্লেয়ার ছিল, বাট এখন যারা আসছে তারা অতি সাধারণ মানের, যার জন্য দর্শকও মাঠে আসে না। আমি বারবার ওই কথাটা বলি, যদি আজকে ঢাকার 12 ক্লাবের 12 একাডেমি থাকতো তাহলে কিন্তু ফুটবলের এই পাইপলাইনটা এতটা অভাব হতো না। এবং 64 ডিস্ট্রিক্টে আপনি খোঁজ নিয়ে দেখবেন, আমার ধারণা 20 ডিস্ট্রিক্টেও খেলা হয় না, তাহলে কিভাবে পাইপলাইনটা সমৃদ্ধ হবে? কারণ আমার ছেলেবেলাতেও আমরা দেখেছি টাঙ্গাইলে অফুরন্ত ফুটবল খেলা হয়, ফুটবল লীগ হয়, আন্তঃ থানা ফুটবল হয়, ইন্টার স্কুল ফুটবল হয়, ইন্টার কলেজ ফুটবল, এবং সারা বছরই স্টেডিয়ামটা মেতে উঠত ফুটবল ক্রিকেট বিভিন্ন খেলায়। কিন্তু এখন কিন্তু বছরের পর বছর গড়িয়ে যায়, স্টেডিয়াম শূন্য থাকে, বড়জোর এখন প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় মানুষ ক্রিকেট খেলছে, কারণ টি-20 টেলিভিশনে এত টেলিভাইজ ক্রিকেটটা যে সারাদিন মানুষ গ্রামের খেতে তারা
আমার মনে হয় যে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দিলু খন্দকারের সাথে, আমরা চেষ্টা করছি তার সাথে আবার যোগাযোগ করতে। তো দিলু খন্দকার যেগুলো বলছিলেন সেগুলো সূত্র ধরেই আমি কিশোর ভাই আপনার কাছে আসতে চাই, যে ক্রিকেট ক্রিকেট কি বাংলাদেশের ফুটবলের ক্ষতির কারণ হয়েছে কি না, এবং যদি হয়ে থাকে তাহলে সেটা কি হওয়া উচিত ছিল? কিশোর ভাই
ধন্যবাদ। আহসান ভাই, আমি যেটা মনে করি অনেকেই যেটা ভাবেন যে ক্রিকেটই আমাদের ফুটবলকে ধ্বংস করার মূল কারণ, কিন্তু আমি সেটা মানতে রাজি না। আমি মনে করি আমাদের ক্রিকেটটা মোটামুটি সাংঘাতিক রকম জনপ্রিয়তা পেয়েছিল যখন 2000 সালে টেস্ট স্ট্যাটাস থাকলো, কিন্তু আমার দেখা বা আমার জানা মতে যেটা আমি খেয়াল করেছি যে ফুটবল তো তার আগের থেকেই ধ্বংস হয়ে গেল। ক্রিকেটে কিছুটা কারণ হতে পারে, ক্রিকেটটা এখন এতই আকাশচুম্বী জনপ্রিয়তা যে সবাই ক্রিকেটের দিকে ঝুঁকছে। আপনি যদি গ্রামাঞ্চলেও যান আপনি দেখবেন যে কেউই এখন আর আগের মতো ফুটবল খেলছে না, সবাই ক্রিকেট নিয়ে ব্যস্ত। তো কিন্তু সেই কারণে ক্রিকেটকে দায়ী করাটা ঠিক হবে না। আমি সম্পূর্ণভাবে একটা কথাতে আসতে চাই, যেটা টিটু ভাই, দিলু ভাই, এমনকি আমাদের মুকুল ভাই যা বললেন, আমার তো খুবই ইচ্ছা হচ্ছে যে ওনাদের তিনজনকে যদি ফুটবল ফেডারেশনে রাখা যেত তাহলে ফুটবলটাকে উন্নতি করতে বাধ্য।
ধন্যবাদ
মুকুল ভাই, আপনি কি বলবেন ক্রিকেটের ব্যাপারে, ক্রিকেট বাংলাদেশের ফুটবলের জন্য কি ক্ষতির কারণ হয়েছে?
আমি মনে করি না অ্যাকচুয়ালি ক্ষতির কারণ হয়েছে। আমি বলবো যে ক্রিকেট ফেডারেশন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ফুটবল ফেডারেশনের স্ট্রাকচারটা তারা ফলো করে তারা এগিয়ে গেছে, ফুটবল পিছিয়ে পড়েছে। আমি ধন্যবাদ দিব ক্রিকেট ফেডারেশনের যারা পরিচালনা করেন, দুই একটা কন্ট্রোভার্সি হয়তো থাকবে বাট যারা পরিচালনা করেন ক্রিকেটকে দ্রুতভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু ফুটবলেরও ওরকম সুযোগ ছিল আছে, যেটা আমরা আমি ওর কিশোরের সাথে এগ্রি করব যে এটা অ্যাকচুয়ালি 90-এর শেষ দিকের থেকেই ধ্বংসটা শুরু হয়েছে, এটা এখন বিরাট আকার ধারণ করছে। আমরা এখনো ফিরতে পারি কিন্তু আমাদেরকে সেই গোড়ায় ফিরে যেতে হবে, আমাদের সেই ইন্টার স্কুল ইন্টার কলেজ এবং ক্লাবগুলিকে, দিলু ভাই যেটা বললেন ক্লাবগুলি যদি এত কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় না করে ওই টাকাগুলি তারা যদি ইনভেস্ট করে যে আমি একটা 13 একটা 15 একটা 17 নিয়ে করব টিম করব, কিছু প্লেয়ার লালন করব, আমার দরকার নাই প্রতিটা ক্লাব যদি 10টা করে প্লেয়ার রাখে তেরো পনেরো এরকম, তাদের প্র্যাকটিসেরও সুবিধা হয় এবং তাদের ভবিষ্যতে তার এই প্লেয়ারগুলি তাদের ক্লাব এবং দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, এটা একটা ইয়ে। ক্রিকেটকে দোষ দিয়ে লাভ নেই, ক্রিকেট অ্যাকচুয়ালি ফুটবলেরই যে আমি আমার ব্যক্তিগত ইয়ে যে আমি যখন দিলু ভাই ঠিকই বলেছেন চাঁদপুরে ইন্টার স্কুল খেলতে গিয়ে বোর্ডে সিলেকশন হলো, বোর্ড থেকে ইন্টার বোর্ড খেলতে আসলাম, তখন আমাকে ঢাকা থেকে আমাদের শ্রদ্ধা আমান ভাই আমাকে একটা ক্লাবে পাঠালেন, ওখানে আমি ট্রায়াল দিই। আমার মতো এরকম শয়ে শয়ে প্লেয়ার তখন এইভাবে আসতো, তখন তারপরে শুরু হলো পায়োনিয়ার লীগ, এটা একটা অত্যন্ত ইয়ে ছিল। এবং দিলু ভাই যে কথাটা বললেন যে পায়োনিয়ার আমি তখন ছিলাম সেই স্টেডিয়ামে এবং ফিফা প্রেসিডেন্টের সেই কথাটা আমার এখনো মনে আছে, আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম, বাট এনিওয়ে আমাদের অনেক আশা আমরা করি হয়নি হয় না, অনেক সময় কথা বল সত্য কথা বলতেও পারা যায় না, বাট এখনো সম্ভব, আমরা হতাশ হয়ে লাভ নেই, এখনো সম্ভব। আমরা যদি আরো আচ্ছা 5 বছর আমরা বাইরে কোনো টুর্নামেন্ট খেললাম না, ক্ষতির কিছু তো নাই। আমরা আমাদের আপনি খেয়াল করেছেন কিনা জানি না, বাইরে আপনি দেখবেন যে 17 এবং 19 এর ছেলেগুলি খুব ভালো করছে, খুবই ভালো করছে বাইরে। তো এদেরকে আমরা যদি যত্ন করে এদের থেকে বাছাই করে যদি আমরা একটা বিদেশি কোচের অত অর্থ ব্যয় না করে আমরা যদি টিটুর মতো ভালো একজন কোচকে আমরা যদি ওদের তত্ত্বাবধানে যদি আমরা একটা টিম 5 বছরের জন্য রেডি করতে দিই, আমি দৃঢ় বিশ্বাস আমার হোপফুল যে ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট আসতে পারে।
টিটু ভাই আপনি কি লাইনে আছেন?
জি।
টিটু ভাই, আমরা আলোচনা করছিলাম যে ক্রিকেট এসে কি বাংলাদেশে ফুটবলের ক্ষতি হয়েছে কিনা, আপনি কি ভাবেন?
অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আসলে ক্রিকেটের জায়গাটা ক্রিকেটের, আসলে নাওয়েডেজ আপনার যে কোনো স্পোর্টস হচ্ছে ইটস আ বিজনেস, হাউ ইউ ক্যান সেল ইট এটা হচ্ছে আসল ব্যাপার। তো ক্রিকেট তাদেরটা সেল করতে পেরেছে একটা অর্থে বলবো যে আমরা ইচ্ছা করলে ব্রাজিল আর্জেন্টিনার সাথে খেলতে পারি না, বাট ক্রিকেট যখন টেস্ট স্ট্যাটাস পেল তখন তারা অস্ট্রেলিয়া ইংল্যান্ড যারা টপ লেভেলের ক্রিকেট প্লেইং নেশন তাদের সাথে খেলছে, সো খুব স্বাভাবিকভাবেই আপনার সবার দৃষ্টিটা ওটার দিকে থাকবে। এবং আপনি জানেন যে টিভি রাইটস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ফিনান্সিয়াল সাপোর্টটা টেস্ট স্ট্যাটাস পাওয়াতে পেল বাংলাদেশ, ওটাতে তাদের একটা ফান্ড প্রচুর ইয়েতে চলে গেল, যার কারণে তারা কিন্তু আপনার লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি কোচিং কোর্সগুলি করতে পেরেছে, প্লাস হচ্ছে যে একদম স্কুল লেভেল থেকে ক্রিকেটটাকে একাডেমি থেকে ইয়ে করে করতে পারছে, যে জিনিসগুলি ফুটবলের দরকার ছিল। সো আমি বলবো আসলে ক্রিকেট হচ্ছে তার জায়গায় কাজ করেছে, ফুটবল ব্যর্থ হয়েছে তাদের প্রোডাক্টটা সেল করতে। তো এখানে যে জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে যে গ্রামগঞ্জে কিন্তু এখন ফুটবল খেলায় অনেক দর্শক হয়, যেটা আমরা ভাবছি যে আসলে ক্রিকেট খেলাটা সবাই বেছে নিচ্ছে না, কারণ ক্রিকেট খেলাটা ফুটবলের মতো অত সহজ খেলা না, এখানে অনেক নিয়ম কানুন আছে, অনেক ইংরেজি নাম আছে, সিলিমিড অফ সিলিমিড অন, যে জিনিসগুলি সবাই মানে সাধারণ জনতা বা একদম সবার খেলার জন্য না। সো এই জন্য আমি মনে করি যে আসলে যে ফুটবলের জনপ্রিয়তা আছে, বাট ওটা আমরা কাজে লাগাতে পারছি কিনা, কারণ এটা আপনার প্রোডাক্ট হিসেবে যে সেল করার ব্যাপারটা দিলু ভাই খুব রাইটলি বলেছিল যে অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল সাইডটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো জিনিসটা হচ্ছে আমরা আমাদের খেলাটা বিক্রি করতে পারবো কিনা, সে আমি সবসময় যে কথাটা বলি যে এএফসি আমাদের প্রেসক্রাইব করে কিন্তু যে ফুটবল ফেডারেশনের একটা পার্টনারশিপ থাকা উচিত এডুকেশন মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি। সো আমরা জানি আমাদের দেশে এডুকেশন মিনিস্ট্রিতে প্রচুর আনইউজড ফিনান্স বা টাকা পড়ে আছে, বাট জিনিসটা হচ্ছে আপনি যদি বসে থাকেন ফেডারেশনে বসে যে আপনাকে কেউ এসে দিবে তা তো না, আপনি যাবেন আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করে টাকাটা আনবেন। সো আমি বলবো যে একটা ওভারঅল যে স্ট্রাকচার্ড ওয়েতে আগানো এটাই হচ্ছে কারণ, এবং ক্রিকেট অলরেডি একটা জায়গা চলে গেছে এবং খুব স্বাভাবিকভাবে আপনি ওয়ার্ল্ড কাপ প্লেয়িং নেশনগুলির সাথে খেলছেন, ফুটবলে তো এটা আমাদের জন্য সম্ভব না। সো মানে যে জিনিসটা মানে হাইলাইটটা ওদিকেই হবে, বাট আমি মনে করি যে আসলে ফুটবলের যে জিনিসটা হচ্ছে যে আপনার ডেভেলপমেন্টটা এটা খুব শর্টকাট নাই, ইটস আ হার্ডওয়ার্কিং জব এবং এটা ডে টু ডে বেসিসে আপনার ইভালুয়েট করতে হবে যে আপনি কতটুকু আগালেন। সো আমাদের দরকার এখন হচ্ছে সিরিয়াস পিপল, শুধু টাকা থাকলেই হবে না, আপনার যোগ্য লোক না থাকলে টাকাটা বিফলে যাবে। সো সিরিয়াস লোক দরকার যারা নাকি আপনার প্রফেশনালি অ্যাঙ্গেল থেকে কাজ করবে 24/7। সো ওই কাজের মাধ্যমে প্রত্যেকটা জবাবদিহিতা থাকতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা জবাবদিহিতা থাকতে হবে যেটার সমন্বয় হবে এবং সেই জিনিসগুলো ট্রান্সফার করবে, যেটা এএফসি তে ক্লাব লাইসেন্সিং একটা কাঠামো আছে, ক্লাবগুলোকেও ওই ক্লাব লাইসেন্সিং এর আওতায় এনে তাদের একাডেমি থাকতে হবে, টেকনিক্যাল ডিরেক্টর থাকতে হবে, ওই দিকে আমাদের আগাতে হবে। এবং আমি খুব আশাবাদী যে আমাদের দেশে খুব বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা, তার দুই ছেলে আমরা জানি যে শেখ রাসেল শেখ যেমন দুই ক্লাবের সাথে জড়িত, সো এটাতে আমি খুব আশা করি এবং আমরাই যে ক্লাবে কাজ করি এবং সাইফ যে স্পোর্টিং যে ক্লাবটা এটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার যে রুহুল আমিন তরফদার উনি চালাচ্ছেন, সো এনারা যখন আপনার নিজস্ব মাঠ নিয়ে নিজস্ব একাডেমি নিয়ে সেই ডাইভটা দিবেন যেটা আমরা ইন্ডিয়াতে এখন আইএসএল এ দেখতে পাচ্ছি, ওই জিনিসগুলি আমরা যখনই যত তাড়াতাড়ি শুরু করতে পারবো আমি মনে করি যে একসময় আমরা হয়তো ক্রিকেটের কাছাকাছি চলে যেতে পারি। বাট এটা আমাদের মাথায় রাখতে হবে যে ক্রিকেটের ওয়ার্ল্ড কাপে খেলার আমাদের ওয়ার্ল্ড কাপে খেলার মধ্যে অনেক ডিফারেন্স।
অবশ্যই, কারণ অনেক বেশি সংখ্যক দেশ ফুটবল খেলছে, ক্রিকেট কিন্তু সারা পৃথিবীর সব দেশ এখনো সেইভাবে খেলে না। তবে টিটু ভাই আপনার কাছে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, সংক্ষেপে উত্তর চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রতিবেশী দেশ দক্ষিণ এশিয়ার দেশগুলো যেমন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এরাও কিন্তু বিশ্ব ফুটবলে কিন্তু সেইভাবে আসতে পারছে না, তারা পারছে না, কারণটা কি?
না অ্যাকচুয়ালি এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার দেখলে আমরা ইন্ডিয়াকে ধরবো, এবং ইন্ডিয়া কিন্তু দে আর অন দ্য রাইট ট্র্যাক আমার দৃষ্টিতে, কারণ আন্ডার 17 ওয়ার্ল্ড কাপটা তারা হোস্ট করলো, এবং যে জিনিসটা আমার ভালো লেগেছে ওদের যে ফেডারেশনের আইএফএর প্রেসিডেন্ট যে বা জেনারেল সেক্রেটারি যে কথাটা বললেন যে এই 17 যে টিমটার খেলা দেখলাম আমরা, অ্যাকচুয়ালি এদের মধ্যে কিন্তু অনেক আমি আশাবাদী, অনেক ভালো প্লেয়ার দেখেছি, এবং আমার সৌভাগ্য হয়েছে আসলে এদের আন্ডার 14 এ থাকা অবস্থায় যে কোচ এদের কোচ ছিল, হেড কোচ, সে আমার রুমমেট ছিল আমার প্রো লাইসেন্সের সময়, সো আমি মোটামুটি টিমটা সম্পর্কে জানি। বাট তারা যে ঘোষণাটা দিয়েছে, যেটা আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে মেয়েদের টিমের ক্ষেত্রেও বলেছি, যে তারা বলেছে আমরা এখনই আরেকটা ব্যাচ তৈরি করবো যারা আন্ডার 17 এ পরের 3-4 বছর পরে আবার খেলবে। সো এই যে ধারাবাহিকতা, এবং আপনারা জানেন যে ফিল্মের লোকজনও এখন ISL এ যুক্ত হয়েছে, তো যখনই নীতা আম্বানি বোধ বা নীতু আম্বানি মুকেশ আম্বানির ওয়াইফ, তারা ক্রিকেট ছেড়ে যখন ফুটবলের সাথে পাশে এসে দাঁড়ায় তখন ফিনান্সিয়াল সাইডটা আসলে ম্যাটার করে না, এবং তারা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। এবং ইন্ডিয়া আপনি যেটা বললেন এটার থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি, ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে ওই লেভেলে যাওয়ার চেষ্টা করছে যেটা আর কি অনেক আগের থেকে শুরু হয়েছে। তো আমি বলবো আসলে যে এশিয়ার সাউথ এশিয়ার মেইন প্রবলেম যেটা হয়ে দাঁড়ায় অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যে একটা আমাদের যে সোশ্যালিজম বা আমরা যে সামাজিকতার মধ্যে দিয়ে যে স্পোর্টসটাকে যেভাবে আমরা দেখি এটা ইউরোপে অন্যভাবে দেখে। সো আমি মনে করি যে ওই দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গিগুলি আমাদের যদি বদলাইতে পারি আমরা, তাহলে হয়তো একসময় এদিকে এশিয়ার থেকে ভালো কিছু করতে পারবো, কারণ এশিয়ার থেকে মাঝে মধ্যে অনেক টিমই ভালো করছে, ওয়ার্ল্ড কাপে এখন নিয়মিত খেলছে 4-5টা টিম। সো আমি মনে করি যে আমাদের নিরাশ হওয়ার কিছু নাই সাউথ এশিয়া, বাট সাউথ এশিয়ার মধ্যে আমরাও যেন একজন মানে একটা শক্তিধর দেশ হিসেবে গড়ে উঠতে পারি চেষ্টাটাও আমাদের থাকা উচিত, এবং আমি হোপফুল।
টিটু ভাই অনেক ধন্যবাদ। কিশোর ভাই আপনার কাছে আসছি, সংক্ষেপে আপনি উপসংহারে কি বলবেন?
আমি যেটা বলতে চাই যে আমাদের ফুটবলকে আবার আগের জায়গায় আনতে হলে আগের মতো দর্শক টানতে হবে, আগের মতো কোয়ালিটি প্লেয়ার আনতে হবে, আর এই 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 সবগুলোই সম্ভব। টিটু ভাই, মুকুল ভাই, দিলু ভাই যা বললেন ওগুলাকে কার্যকর করার জন্য যা যা করণীয় দরকার সবই করার চেষ্টা করতে পারলেই আমাদের ফুটবলটা আবার সেই আগের জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস।
আর আগামী বিশ্বকাপে আপনি কোন দলের কাছ থেকে সবচেয়ে ভালো পারফরমেন্স আশা করছেন?
টু বি অনেস্ট, আমি তো সবসময় ব্রাজিলের একটা বড় ফ্যান, আমি ব্রাজিলকে আশা করছি চ্যাম্পিয়ন হওয়ার, আমি ব্রাজিলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই।
মুকুল ভাই, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আগামী বিশ্বকাপে আপনি কোন দলের কাছ থেকে বেশি আশা করছেন?
ধন্যবাদ হাসান ভাই, আপনাকে এবং ভয়েস অফ আমেরিকাকে অনেক ধন্যবাদ, টিটুর সাথে আমার প্রিয় একজন মানুষ দিলু ভাইয়ের সাথে কথা বলার সুযোগ হলো। ছোট ভাই কিশোর ভালো থাকো। আমি আসলে একটু ভাবে মানুষ দুঃখ, যেহেতু আমি আমেরিকার একজন নাগরিক, এখন ইউএস এর আমরা আসলে ব্লাইন্ড সাপোর্টার ছিলাম, মনের মধ্যে একটা দুঃখ ওরা কোয়ালিফাই করতে পারেনি, বাট আমি আমি মনে করি এবার জার্মানি ইয়ে হবে আর কি। আমি আসলে জার্মানির অত্যন্ত একদম মানে খুব ফলো করি ওদের পুরো, আমার ভালো লাগে।
ধন্যবাদ। টিটু ভাই, একদম শেষ প্রান্তে অনুষ্ঠানের, আপনি আগামী বিশ্বকাপে কোন দেশের কোন দলের প্রতি আপনার আকর্ষণ বোধ করছেন?
আমরা কোচ হিসেবে আসলে ওইভাবে স্পেসিফিক কোন টিমের নাম বলি না, বাট আমার মনে হয় ইউরোপ থেকে আসলে বাইরের সাউথ আমেরিকানরা কাপ নেওয়াটা বেশ ডিফিকাল্ট হবে, যেখানে আপনার ওয়েস্ট জার্মানির কথা মুকুল ভাই বলছেন। আমি আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা মুকুল ভাই বললেন ইউনাইটেড স্টেটস আপনার কোয়ালিফাই করতে পারিনি, পানামা এসছে এখানে, মানে ইট শোজ যে আপনার অন্যান্য দেশগুলো কিন্তু তারা দে আর ক্লোজিং দ্য গ্যাপ বিটুইন দ্য কান্ট্রিজ, যে এখন আর তথাকথিত বড় দল বা ছোট দল ওইভাবে দেখা হচ্ছে না খেলাটায়। সো যে কেউ যে কিছু করতে পারে, বাট আমি বলবো আসলে জার্মানি যেভাবে আগাচ্ছে, স্পেনেরও অনেক কিছু প্রমাণ করা আছে মাঝখানে একটু পিছনে যাওয়া, তো আমি বলবো যে আসলে আর্জেন্টিনা ব্রাজিল এই দেশগুলো হবে মেইন মানে কন্টেন্ডার, যে এখান থেকে ভালো কিছু করে যাওয়ার নিয়ে যাওয়ার জন্য। তো আমি আশা করবো যে আসলে ওয়ার্ল্ড কাপটা খুব জমজমাট হোক, এবং যতটা টাইট হওয়া দরকার হোক, তাহলেই কিন্তু ফুটবল খেলার স্ট্যান্ডার্ডটা অনেক উপরে থাকবে।
অনেক ধন্যবাদ, ধন্যবাদ আমাদের আজকে চারজন অতিথি, মোস্তফা হোসেন মুকুল, দিলু খন্দকার, সাইফুল বাড়ি টিটু এবং সদরুল কিশোর, আপনাদের চারজনকেই অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের আলাপন।